শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের জানান, আগামী নির্বাচন একতরফা হওয়ার সুযোগ নেই, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও নির্বাচনে অংশ নেবে বলে।
রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
জম্মু কাশ্মীর রাজ্যে টেকানো গেল না বিজেপি আর পিডিপি দলের জোট সরকার। বিজেপি সমর্থন প্রত্যাহার করে নিতেই সরকারের পতন এবং তারপর রাজ্যপালের শাসন।
আরও রয়েছে আজকে নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বিশ্ব শরণার্থী দিবস। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার রিপাবলিকান দলের সংসদ বিধায়কদের একটি গ্রুপকে জানান যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিবেচনাধীন রয়েছে অভিবাসন বিষয়ক এমনি গোটা দুই আইন প্রস্তাবের প্রতি সমর্থন রয়েছে তাঁর। মা বাবার এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক অভিভাবকের সান্নিধ্য থেকে মেক্সিকো সীমান্তবর্তী দক্ষিণী বর্ডার এলাকায় বিচ্ছিন্ন করা শিশুদের ব্যাপার নিয়ে চলমান বিরূপ সমালোচনার মাঝখানেই ওই গ্রুপের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়। ওই সংসদ বিধায়কদের কাছে দেয়া বক্তব্যে প্রতিনিধি পরিষদের বিবেচনাধীন দুটি প্রস্তাবই ট্রাম্প সমর্থন করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব রাজ শাহ। যাতে দেওয়াল নির্মাণ, আইনি খামতি ঘাটতির নিরসন, ভিসা লটারি বাতিলকরণ, শৃঙ্খলবদ্ধ অভিবাসন খর্ব করা এবং সীমান্ত সংকট ও পারিবারিক পৃথকীকরণ বিষয়গুলোর নিষ্পত্তির বিধানের কথা উল্লেখ করা হয়েছে। রিপাবলিকান দলীয় প্রতিনিধি পরিষদ বিধায়ক মার্ক মেডোজ বলেন, অভিবাসন বিষয়ে কিছু একটা করতেই হবে এক্ষুনি, বলেছেন ট্রাম্প ওই বিধায়কদের গ্রুপটিকে। প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র নিরাপত্তা কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকহল ট্রাম্পের সঙ্গে গ্রুপের ওই বৈঠককে চমৎকার বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে তিনি এবং কংগ্রেস বিধায়ক বব গুটলেট যে আইন প্রস্তাবটির জন্য জোর দিচ্ছেন প্রেসিডেন্টের তার প্রতি সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র এখন সরকারিভাবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে নিজেকে প্রত্যাহার করে নেবার কথা ঘোষণা করেছে, বলেছে ওই সংস্থার এখন আর ওই নামেরও কোনো যৌক্তিকতা নেই। এই গেল সোমবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে আয়োজিত যৌথ সাংবাদিক অবহিতকরণ সমাবেশের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন যে দীর্ঘকাল যাবৎ এই মানবাধিকার কাউন্সিলটি মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষক হয়ে থেকেছে, রাজনৈতিক বৈষম্যের আস্তাকুর হয়ে রয়েছে। এই কাউন্সিল ক্রমাগতই ইসরায়েল বিরোধী বৈষম্য ধরে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন বিগত বছরে যুক্তরাষ্ট্র এ কাউন্সিলের সংস্কার সাধনের চেষ্টা করেছে কিন্তু ফল হয়নি কিছুই। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহমত ব্যক্ত করে বলেছেন ন্যাক্কারজনকভাবে ভণ্ডামির মহড়া দিয়ে চলেছে এ সংস্থা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন চীনে তাঁর দুদিনের সফর শেষ করে বেইজিং থেকে পিয়ংইয়াং এর পথে ফিরে যাচ্ছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে গত সপ্তাহে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের ঐতিহাসিক শীর্ষ বৈঠকের প্রতি সমর্থন জানানোর জন্য কিম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন। কিম বলেন বেইজিং এবং পিয়ংইয়াং এখন দ্বিপাক্ষিক সহযোগিতা ও বন্ধুত্বের নতুন একটা যুগে প্রবেশ করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চূড়ান্ত দফার বৈঠক শেষে উত্তর কোরীয় নেতা একটি কৃষি প্রযুক্তি পার্ক পরিদর্শন করেন এবং রেল চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র দেখতে যান আজ বুধবার দেশের উদ্দেশ্যে রওনার আগে। আগামী অক্টোবর মাসে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জানাচ্ছেন তাঁর প্রতিবেদনে জহুরুল আলম।
বুধবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের জানান, নির্বাচনকালীন সরকারের আকার হবে ছোট। আগামী নির্বাচন একতরফা হওয়ার সুযোগ নেই। অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন,
সংবিধান অনুযায়ী যে নির্বাচন হবে।
ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে তিনি জানান। তবে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং অবাধ ও সুষ্ঠু করার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন বিএনপি গত কয়েক বছর যাবৎ দেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে দাবি জানিয়ে আসছে। বিএনপি অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান সরকারের অধীনে তারা সংসদ নির্বাচনে অংশ নেবে না। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে বিজেপির সমর্থন প্রত্যাহৃত হবার পর পিডিপির সঙ্গে জোটবদ্ধ সরকারের পতন ঘটেছে। সেখানে এখন রাজ্যপালের শাসন শুরু হয়েছে এবং এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
রাজনৈতিক দলগুলির ধারণা, এবার কড়া হাতে জঙ্গি দমন শুরু হবে। মেহবুবা মুফতি জঙ্গিদের প্রতি নরম মনোভাব দেখাতেন। পদত্যাগের পর তিনি বলেন, পেশি আস্ফালন করে বাগে আনা যাবে না কাশ্মীরের মানুষকে। দরকার কাশ্মীরের মন জয় করে কাশ্মীরকে তবেই বসে আনা। জঙ্গিদের প্রতি মনোভাব নিয়েও মতদ্বৈততা ছিল বিজেপি আর পিডিপির মধ্যে। এই নিয়ে অষ্টমবার কাশ্মীরে রাজ্যপালের শাসন চাপানো হল। শিগগিরই বিধানসভা নির্বাচন হবে এমন আশা নেই। কোন দলেরই অন্য দলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব না থাকায় নতুন করে জোট সরকার গড়াও খুবই কঠিন। কাশ্মীরকে সামলাতে হয়তো সেনাবাহিনীকেই অবাধ ক্ষমতা দেয়া হতে পারে। মেহবুবার মন্তব্য, কাশ্মীরের মানুষকে ভারতবাসী হিসেবেই যেন গণ্য করা হয়, নইলে কাশ্মীর আরো বিগড়ে যাবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গৌতম গুপ্তের রিপোর্ট শুনলেন কলকাতা থেকেই। রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর কলকাতা সংবাদদাতা, পশ্চিমবঙ্গ সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ও। পরমাশ ঘোষ রায় তাঁর রিপোর্টের মুখপত্রে বলছেন যে পুলিশ প্রশাসনের বাইরে থাকায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উস্কানিমূলক মন্তব্যে বিভিন্ন কোড ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ সম্পর্কেই কলকাতা থেকে, যেমনটি কিনা বলছিলাম, রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর পশ্চিমবঙ্গ সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
অনেক সময় দেখা যাচ্ছে সাংকেতিক ভাষা, অর্থাৎ যে কোড ব্যবহার করা হচ্ছে তা বুঝতে না পেরে মাঝপথে হাল ছেড়ে দিচ্ছেন তদন্তকারী অফিসাররা, ফলে কোডের অর্থ অনেক ক্ষেত্রে অজানা থেকে যাচ্ছে। বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসনের ডিজিদের নিয়ে বৈঠকে এই কোড কিভাবে ডিকোড করা যায় তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে সমস্ত রাজ্যকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে উস্কানিমূলক বা হিংসা ছড়ানোর কোনো ঘটনা পুলিশের নজরে এলে সেখানে কোনো বিশেষ সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছে কিনা তা দেখতে রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে প্রতিটি জেলাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ব্যবহার করে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তি বা হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তাতে রীতিমতো উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কাক ভোরের এক হামলা অভিযানে তালেবানদের হাতে নিহত হয়েছে সরকারি বাহিনীর 30 সৈনিক। এই সম্প্রতি ঈদ উল ফিতরের সময় সাময়িকভাবে যে দেশব্যাপী অস্ত্রবিরতি দেওয়া হয়েছিল তারপর এটা এযাবৎকালের সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলা। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে তালেবানরা বাগদিজ প্রদেশের ওই বালা মারগাব অঞ্চলে আফগান ন্যাশনাল আর্মির ওপর চড়াও হয়, তাতে করে দুতরফে ধুন্ধুমার লড়াই চালিয়ে ওঠে, হতাহত হয় দুতরফেই। প্রাদেশিক গভর্নর আব্দুল গাফুর মালিকজাই ভয়েস অফ আমেরিকাকে জানান যে সৈনিকদের একটি যানবহরের ওপর তালেবান লড়াকুদের হামলায় 30 সৈনিক প্রাণ হারায়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে জনপ্রিয় একটি হ্রদে একটি ফেরি নৌযান ডুবে যায় সপ্তাহের গোড়ার দিকে। তারপর থেকে এ পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই ফেরির 190 আরোহী। 1145 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তোবা নামে পরিচিত ওই হ্রদে নিমজ্জিত নৌযানটির সন্ধানে আরোহীদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে ওই হ্রদের বুকে। জলের নিচে কাজ করবে এমন ড্রোন নিয়োগ করা হয়েছে অনুসন্ধানের কাজে। ওই দুর্ঘটনার বেশ কয়েক ঘন্টা পর 18 যাত্রীকে উদ্ধার করা গিয়েছিল, কিন্তু তারপর থেকে এ অবধি পত্রপত্রিকায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তাতে জানা যাচ্ছে যে উথালি পাথালি ঝোড়ো হাওয়া বইছে এবং উত্তাল ঢেউ জাগিয়ে উঠছে এবং সে কারণে উদ্ধার বা সন্ধান তৎপরতা ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এ অবধি ওই হ্রদের বুক থেকে তিনটি মরদেহ উদ্ধার করা গিয়েছে। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে। আজ বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্রই শরণার্থী দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ বাংলাদেশে বর্তমানে আশ্রয় নিয়েছে 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী। এরই প্রেক্ষাপটে বিশ্ব শরণার্থী দিবসের ওপর বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বিশ্বজুড়ে যখন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, সাথে সাথে বাড়ছে শরণার্থীর সংখ্যাও। দিবসটি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্ববহ। বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে 11 লাখ মিয়ানমারের রোহিঙ্গা। যদিও বাংলাদেশ সরকার জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশনে অনুস্বাক্ষর করেনি এখন পর্যন্ত, এ কারণে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গারা শরণার্থীর মর্যাদা পাচ্ছেন না। 1978 সালে প্রথম বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গারা অনুপ্রবেশ করলেও পরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তারা নিজ দেশে ফেরত যায়। আর এরপরে 1991 পর থেকে বড় আকারে তিন দফা রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। গত বছরের আগস্টের পরে খুবই স্বল্প সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে 7 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় প্রার্থী। এই দফার রোহিঙ্গা শরণার্থীর ঢলকে ইউএনএসসিআর গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর ঢল হিসেবে চিহ্নিত করেছে। এদিকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিশেষ নিবন্ধে বলেছেন, তার ভাষায়, এবছরে বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশ আশা ও উদ্দীপনার এক আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। মার্শে বার্নিকাট বলেন, উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে আমরা মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে এ সংকট নিরসনে একটি গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো অব্যাহত রেখেছি। এজন্য আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, অবিলম্বে উপদ্রুত এলাকায় মানবিক সহায়তা ও মিডিয়ার অবাধ সুযোগের সুযোগদান এবং স্বেচ্ছায় নিজেদের আবাসভূমিতে ফিরতে ইচ্ছুক মানুষ যাতে তা নিরাপদে ও মর্যাদার সঙ্গে করতে পারে তার নিশ্চয়তা প্রয়োজন। পাশাপাশি রাখাইন রাজ্যে সংঘাতের মূল কারণ চিহ্নিত করে তার সমাধান করতে হবে। আমরা বাংলাদেশের কাছে অব্যাহতভাবে এই আহ্বান জানাতে চাই যে যেন কক্সবাজারের শরণার্থীদের প্রাণহানি ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করা হয়। বিশেষ করে বর্ষাকালে ঘনিয়ে আসায় বর্ষার ঝুঁকির মুখে থাকা বা প্রবল বর্ষণের কারণে বাস্তুচ্যুত লোকদের জন্য যেন বাড়তি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়, বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় গ্রহণ করায় এর অর্থনৈতিক ব্যয় এবং ক্ষতির দিক নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন।
রোহিঙ্গাদের জন্য 2018 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রয়োজন যতটুকু সেটা হচ্ছে যে $951 মিলিয়ন সেটা, এবং সেটা রোহিঙ্গা এবং আমাদের বাংলাদেশে যারা হোস্ট কমিউনিটি বলি তাদের জন্য প্রয়োজন হবে এই 10 মাসের জন্য। কিন্তু দুঃখজনকভাবে এই যতটুকু প্রতিশ্রুতি করা হয়েছে সেটা কিন্তু খুব কম এবং ছাড়ও পাওয়া হয়েছে খুব কম। এপ্রিল পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি যে সেটা মাত্র 2.5% এখানে এপ্রিলের অংশটা এসেছে। এছাড়াও অর্থনৈতিক বাইরে সামাজিক এবং পরিবেশগত যে ক্ষতিগুলি হচ্ছে সেগুলো তো সবগুলো আর্থিকভাবে হিসাব করা যায় নাই, সেগুলোর হিসাব কিন্তু করলে এই ক্ষতিটা কিন্তু অনেক বেশি হবে। সুতরাং অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির হিসাব তুললে এটা আসলে অনেক বেশি, যেটা কিনা আমাদের চিন্তার বাইরে, এবং সেটা শুধুমাত্র এই $951 মিলিয়ন না, তারও বেশি, অনেক গুণ বেশি হবে।
এদিকে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
হ্যালো, এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্ব শরণার্থী দিবস। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা। শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বিশ্ব শরণার্থী দিবস। আপনারা খবরেও শুনেছেন এবং এটাই আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, তিনি নিউ ইয়র্কে একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমরা আরও চেষ্টা করছি আসিফ মনির, তিনি অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাকে তার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তাকে এখনও টেলিফোন লাইনে আমরা পাইনি, কিন্তু আশা করি শিগগির পেয়ে যাব। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমেই আমি সৈয়দ মোহাম্মদুল্লাহকে জিজ্ঞেস করব যে এই যে সারা বিশ্বে প্রায় 6,85,00,000 লোক আছে যারা বাধ্য হয়েছেন ঘর ছেড়ে চলে যেতে এবং অন্য জায়গায় চলে যেতে শরণার্থী, এই এই পরিস্থিতি সম্পর্কে একটু বলুন।
হ্যালো,
হ্যাঁ সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি বলুন যে এই যে এত এত মানে আমরা সম্প্রতি এক UNHCR এর এক সমীক্ষায় বলা হয়েছে যে সারা বিশ্বে প্রায় 6,85,00,000 লোক বাস্তুহারা হয়েছেন, এ সম্পর্কে একটু বলুন এখনকার যে পরিস্থিতি।
পরিস্থিতি তো আসলে খুবই খুবই ভয়াবহ। এই যে এত বিপুল সংখ্যা একটা লোক, তার ভিতরে 16 মিলিয়ন কিছু বেশি কেবল গত বছর বাস্তুহারা হয়েছে, মানে মোট বাস্তুহারার বিশ্বব্যাপী সংখ্যা বাস্তুচ্যুতদের শরণার্থীদের সংখ্যা যেটা আপনি বললেন 6 কোটির বেশি, কিন্তু তার মধ্যে 1,60,00,000 বেশি কেবল গত বছর বাস্তুচ্যুত হয়েছে, এবং গত বছর বাস্তুচ্যুতদের ভিতরে 1 মিলিয়নের মতো তো কেবল বার্মা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, মিয়ানমার থেকে তারা হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায় আরাকান রাজ্যে প্রধানত যাদের বসবাস বার্মার, এবং যে নিষ্ঠুর অবস্থায় যে রোহিঙ্গাদের পাঠানো হয়েছে অন্যান্য দেশেও, যেমন সিরিয়ার কথা ধরুন, সিরিয়ার কয়েক বছরের যুদ্ধে সেখানে দেশের অর্থনীতি ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস হয়ে গেছে, মানে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বাস্তুচ্যুত হয়ে গেছে, তার ভিতরে 3.9 মিলিয়ন 39,00,000 কেবলমাত্র তুরস্কে আশ্রয় নিয়েছে, এছাড়া জর্দানে লেবাননে এই সমস্ত দেশও আশ্রয় নিয়েছে, এবং 1 মিলিয়নের মতো কে স্থান দিয়েছে পশ্চিম জার্মানি, তাছাড়া ইউরোপের অন্যান্য দেশেও প্রায় 1,00,000 গেছে। তো এই বাস্তুচ্যুতদের অবস্থা খুবই ভয়াবহ। এই যে আপনি 6 কোটির বেশি সংখ্যা উল্লেখ করলেন, এর ভিতরে 1 কোটির মতো সম্ভবত পশ্চিমা বিশ্বগুলোতে গেছে, সম্ভবত বা এর অর্ধেক হতে পারে, আরো কম হতে পারে, এই ফিগারটি আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু এই যে পশ্চিমা বিশ্বের নেতারা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক সহ সবাই কথা বলছেন শরণার্থী বিষয়ে, সিরিয়ার শরণার্থী যুক্তরাষ্ট্র মোট নিয়েছে সম্ভবত এই কয়েক বছরে মিলে 20,000 কম, জার্মানি নিয়েছে 1,10,000 বেশি। যাই হোক, তো পশ্চিমা বিশ্বে সমগ্র সংখ্যা থেকে 6 কোটির বেশি সংখ্যা থেকে 1 কোটির কম বা 50,00,000 কম এসছে, বাকিগুলো ওই অনুন্নত বিশ্বেই বাস্তুচ্যুত হয়ে এখান থেকে ওখানে দৌড়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আমার মনে পড়ছে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের তখনকার জনসংখ্যার একটা বিপুল অংশ প্রায় 1 কোটি বাস্তুচ্যুত হয়েছিল, 1 কোটি ভারতে গিয়েছিল, কিন্তু 1 কোটি ছাড়াও জনসংখ্যার প্রায় 1/3 বা অর্ধেক বাস্তুহারা হয়ে ছুটোছুটি করে আজ এখান থেকে ওখানে, ও গাঁ থেকে ওই পাড়ায়, ওই শহর থেকে আরেক শহর, এইভাবে বাস্তুচ্যুত অবস্থায় তারা ছিল। ফলে এই বাস্তুচ্যুতদের বিপুল অংশ নিজ মানে অনুন্নত বিশ্বেই আছে। এবং এদের অবস্থা যে কি করুন কি অমানবিক, রোহিঙ্গা থেকে শুরু করে সিরিয়ান রিফিউজিস থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে নিজারে এই সমস্ত মানে অকল্পনীয়। তো এ নিয়ে আমরা এই আগামী এক ঘন্টার মধ্যে আরো আলোচনার সুযোগ পাব, তো তখন আলোকপাত করা হবে।
আমাদের একজন শ্রোতা কল করেছেন, মাসুম বিল্লা। মাসুম বিল্লা, ধন্যবাদ কল করার জন্য, আপনার প্রশ্নটা বলুন।
হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, ভয়েস অফ আমেরিকা আজকে খুব সুন্দর অনুষ্ঠান এত ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষ আজকে জানে যে এই এই সমস্যাগুলো হচ্ছে এই আমাদের বাংলাদেশে রাষ্ট্র যেমন আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্র সহযোগিতার মাধ্যমে সমাধান করতে পারে, রিফিউজিরা যেন মারা না যায়। এর আগে গেল বছর, এর আগের বছর আমরা দেখেছি যে নদীতে পানিতে ভেসে আসছে অনেক বাচ্চাদের করুন শরীর, এগুলো আসলে দুঃখজনক নদীর পারে সাগরের পারে, আপনারা হয়তো খেয়াল করছেন সেটা। এই রিফিউজিদের এই সব করুন দশা যেন না হয় সেটা কিভাবে নিরসন করা যায়, এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে আলোচনা করতেন।
আমরা আসিফ মুনিরকে এখনো পাইনি, সৈয়দ মাহমুদুল্লাহ আপনি যদি এই বিষয়টি যেটা মাহমুদুল্লাহ যে মাসুম বিল্লাহ যেটা বললেন সে সম্পর্কে একটু আলোকপাত করেন।
তো আলোকপাত একই যে বিষয় আর কি, বিশ্বব্যাপী যে এই যে অবস্থা এখন, এই সম্প্রতি এর সাথে আরো নতুন একটা যুক্ত হয়েছে মেক্সিকো হয়ে যে যুক্তরাষ্ট্রে যারা প্রবেশ করার চেষ্টা করছে তাদের মাতা পিতা থেকে ছোট ছোট শিশুদেরকে আলাদা করে রাখা হয়েছে, এটা একটা সর্বশেষ যুক্ত হলো, একটা নতুন মাত্রা যুক্ত হলো এবং এটাকে অনৈতিক অমানবিক বলেছেন অনেকে। পোপ ফ্রান্সিস বলেছেন এটাকে ইমোরাল, অনৈতিক। ক্যাথলিক চার্চে এই ধরনের বক্তব্য দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যতজন প্রাক্তন ফার্স্ট লেডি আছেন সবাই এটার সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন, এবং এমনকি বর্তমান ফার্স্ট লেডি যিনি মেলানিয়া ট্রাম্প তিনিও একে সমালোচনা করেছেন এবং মা বাবা থেকে শিশুদেরকে পৃথক করাকে নিষ্ঠুর বলে মনে করেছেন, ফলে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। তো এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন এই যে মানে মানুষ শিশুরা পৃথিবীর বিভিন্ন দেশে রোহিঙ্গা শিশুদের যে অবর্ণনীয় বর্ণনা আপনি পাবেন, তাদের যে মানসিক যে যন্ত্রণা এটা তাদের সারা জীবন তারা ভুগবে। এই যে মায়েদের থেকে বাবাদের থেকে সন্তানদেরকে এখানে আমেরিকায় যে পৃথক করে আলাদা ক্যাম্পে রাখা হয়েছে এবং রোহিঙ্গা শিশুরা যে অবর্ণনীয় অত্যাচার দেখেছে, তাদের সামনে তাদের হয়তো মা বাবাকে মেরে ফেলা হয়েছে, ফ্যামিলি অন্য কাউকে খুন করা হয়েছে, তাদের মায়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এইসব তাদের সারা এই বিভীষিকা সারা জীবন তারা মানে তার দ্বারা মানসিক যন্ত্রণা সাফার করবে। এটা আরেকটা নতুন দিক এবং বিশ্বব্যাপী এই সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে, অনুভূতি জাগ্রত করার জন্যে, মানবতার বাণী যাতে আরো সোচ্চার হয় সেই জন্য এই বিশ্ব শরণার্থী দিবস জাতিসংঘের উদ্যোগে পালন হচ্ছে। কিন্তু এই ব্যাপারে আমাদের সকলের কিছু কিছু করণীয় আছে। ব্যক্তি হিসাবে প্রাইভেট সিটিজেন যারা, আমরা বেসামরিক নাগরিক, অসামরিক নাগরিক, তারাও প্রত্যেকের আয় রুজি থেকে সাধ্যমতো এই ধরনের ফান্ডে দেওয়া, এদেরকে রিসাইটল করার জন্য, এদেরকে ভালোভাবে রাখার জন্য, এদের বাড়িঘর করে দেওয়ার জন্য, এই একটা কথা। আর একটা উল্লেখযোগ্য দিক আমার কাছে মনে হয়েছে সবসময়, এই যে সিরিয়া থেকে মধ্যপ্রাচ্য থেকে যে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হলো, জর্ডান মানে মধ্যপ্রাচ্যের দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা এবং লেবাননও তাই, তারা জায়গা দিতে পেরেছে অথচ আর মুসলমান দেশ আরেকটা তার্কি তারা স্থান দিয়েছে, কিন্তু সবচেয়ে যে ধনী রাষ্ট্রগুলো, তৈল সমৃদ্ধ রাষ্ট্রগুলো যেটার মানে যেমন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সম্ভবত কত অনেক মিলিয়ন ডলার দিয়ে একটা পেইন্টিং কিনেছেন, প্রায় বিলিয়ন ডলার দিয়ে একটা বাড়ি কিনেছেন ফ্রান্সে, অথচ আপনার সৌদি আরব, এরা তো বিপুল $5-10-50 billion কোথাও দিয়েছে এটা শোনা যায় না, অথবা তারা $1,00,000-2,00,000-5,00,000-10,00,000 শরণার্থীকে স্থান দিচ্ছে এরকম তো শোনা যায় না, কেন যায় না? কব আমরা পশ্চিমা দেশগুলো সমালোচনা করব, নিশ্চয়ই তারা সমৃদ্ধ দেশ, উন্নত দেশ, বিবেকের কাছে আমরা তাদের দাবি জানাবো, সেটা সত্য কথা, সেই দাবি আমরা অবশ্যই করব। কিন্তু আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোর কি কোনো করণীয় নাই? যাদের শরণ দ্বার প্রান্তের থেকে এই শরণার্থী পশ্চিম দেশে যাচ্ছে, তারা এদেরকে রিসেটল করার জন্য তাদের কি কোনো দায় নেই? এই একটা। আরেকটা হচ্ছে এই সিরিয়ার ক্ষেত্রে টার্কি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছিল, পশ্চিমা বিশ্ব সেটা বাধা দেওয়ার কারণে বাস্তবায়না নেই। সেটা হচ্ছে সিরিয়ার অভ্যন্তরে একটা এলাকাকে মানে সেফ জোন ডিক্লেয়ার করে জাতিসংঘের নেতৃত্বে, সেখানে ওই দেশের রিফিউজিদেরকে সেটেল করার ব্যবস্থা করা, তাদের যত প্রয়োজনীয় অর্থ ইত্যাদি সেটেল করা, বাড়িঘর করে দেওয়া, স্কুল কলেজ হাসপাতাল এগুলো করে দেওয়া, তাহলে সেটা একটা সমাধান হতে পারত। তেমনিভাবে রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গাদের ব্যাপারে জাতিসংঘে প্রস্তাব নিয়ে, কিন্তু সেখানে ভেটোর কারণে, রাশিয়ার এবং চায়নার ভেটোর কারণে সেটা হবে না, এই ভেটো একটা মানব জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেখানে ওই দেশের অভ্যন্তরে একটা এলাকাকে সেফ জোন ডিক্লেয়ার করে সেখানে এদেরকে যদি রাখা হয়, তখন ওই দেশের এই যে সামরিক জান্তা, এখনো যদিও ওখানে সুচিন নেতৃত্বে বার্মা সরকার আছে, কিন্তু প্রকৃতপক্ষে তার হাতে তার উপরে ব্লেম দেওয়ার মতো, মোরাল ব্লেম নিশ্চিত তাকে দেওয়া যায় নৈতিক, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা এখনো এই সমস্ত ব্যাপারে এই অন্যায় অত্যাচার, এই এদেরকে ডিসপ্লেস করা সব করেছে ওই দেশের বর্বর সেনাবাহিনী, এবং তারা শুধু রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালাচ্ছে, আমরা বাংলাদেশে আমরা জানি বলে, কিন্তু সেখানে কাচিনদের বিরুদ্ধে, শানদের বিরুদ্ধে এবং আরো একটা জাতিসত্তার বিরুদ্ধে তারা এই 50-60 বছর থেকে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাদেরও লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়ে আছে। আর এই যে রোহিঙ্গাদের আরেকটা দিকের কথা আমরা অনেক সময় ভুলে যাই, রোহিঙ্গা অনেককে ওই এলাকায় ওই আরাকানের বিভিন্ন ক্যাম্পে রেখে দিয়েছে বর্মা সরকার, এই সিকিউরিটি ফোর্স, সেইখানে যে ভয়ঙ্কর অবস্থা, এদেরকে খাওয়ার দেওয়া হচ্ছে না, এদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এদের শিশুদেরকে মানে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। গতকাল আমি একটা ব্যাপারে পড়লাম, একজন বলেছে আমাদেরকে চাইতে মেরে ফেলা, এই এই জীবন এইভাবে এই কষ্ট অনাহারে নির্যাতনে আমরা যে অবস্থায় আছি, এর চাইতে আমাদেরকে মেরে ফেললে একসাথে সব শেষ হয়ে যেত, আমরা সেটাকেই শ্রেয় মনে করছি। কি ভয়ঙ্কর অবস্থা হলে মানুষ বলতে পারে আমি এই অবস্থায় থাকতে চাই না, বরং আমাকে মেরে ফেলো। তো বিশ্বব্যাপী এই যে অবস্থা, মানবতার বাণী সর্বত্র সোচ্চার হোক, পৃথিবীর দেশে দেশে মানুষরা রাস্তায় নেমে আসুক ব্যানার নিয়ে, পতাকা নিয়ে এবং টাকা পয়সা নিয়ে, সবাই যেভাবে পারে এদের জন্য সহায়তা নামুক, এটাই আমরা আশা করব এই শরণার্থী দিবসে এই বিবেক জাগ্রত হবে বলে আমাদের আশা থাকবে।
অনেক ধন্যবাদ। আমাদের আপনারা শ্রোতা বন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আজকে হচ্ছে সারা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস, এবং সে বিষয়ে আমরা আজকের আলোচনা করছি। আমাদের সঙ্গে এখন আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক, এবং তিনি শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমাদের আরেকজন শ্রোতা আছেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের একজন বিশ্লেষক আছেন, সরওয়ার আজম মালিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, তো আপনি তো এখন রোহিঙ্গা ক্যাম্পে আছেন, আপনি একটু বলবেন সেখানকার পরিস্থিতির কথা।
আসলে রোহিঙ্গা ক্যাম্পে বলতে আমরা এখন কক্সবাজারে আছি, রোহিঙ্গা ক্যাম্প থেকে আজকে যেহেতু বিশ্ব শরণার্থী দিবস ছিল, বিশ্বের বিভিন্ন দেশের মতো এটি বাংলাদেশেও পালিত হয়েছে, এই দিবসটিকে কেন্দ্র করে ক্যাম্পে এবং ক্যাম্পের বাইরে বিশেষ করে উকিয়াতে একসাথে বেশ কিছু অনুষ্ঠান হয়েছে। তো কয়েকটি অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল, আর বিশেষ করে আজকের এই দিনটিকে তারা কিভাবে রোহিঙ্গা শরণার্থীরা আপনারা জানেন বিশ্বে আজকে যে দিবসটি পালিত হলো এটা বাংলাদেশের জন্য এটা বিশেষ বিশেষ বাংলাদেশে এটা বিশেষ ব্যবস্থায় বা বিশেষ সময় এটা পালিত হয়েছে যখন প্রায় 11 লাখ শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। তো যারা এখন ক্যাম্পে আছেন, আজকে আমি কুতুপালং বালুখালী সহ 5টি ক্যাম্পে গিয়েছিলাম, কাছ থেকে দেখার চেষ্টা করেছি রোহিঙ্গারা কি অবস্থায় আছেন এবং আজকের দিনটিকে তারা কিভাবে দেখছেন। তো তারা যে বলছেন যে কিছুদিন আগে আপনি জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ পালিত হয়েছে, তারা রোজা রেখেছেন, রমজান কেটেছে, তারা সবাই বলছেন যে এই প্রথমবারের মতো দেশের বাইরে এসে আমরা ঈদ করেছি, আমাদের মাঝে ঈদ এটা আমাদের আনন্দের বিষয় হলেও আমাদের বুকে ব্যথা ছিল, আমাদের হৃদয়ে দুঃখ আছে, আমাদের মনে কষ্ট আছে, আমরা এখানে সব পেয়েছি, খাবার থেকে শুরু করে বাংলাদেশের সরকার বিশ্বের বিভিন্ন দেশ তাদেরকে সহযোগিতা করছে, আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা করছে, তো সব মিলে তাদের তাদের মাঝে একটি কষ্ট আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে মিয়ানমারে যদি আমরা ফিরে যাই তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, আর মিয়ানমারে আমরা তখন ফিরে যাব যখন আমাদের সবকিছু তারা ফেরত দেবে এবং আমাদের উপরে যে নিপীড়ন গুলো হয়েছে, যে নির্যাতন গুলো হয়েছে, হত্যা গুলো হয়েছে সেগুলোর যখন বিচার হবে, এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন। আর বিশেষ করে আরেকটি বিষয় না বলে আজকে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে, বর্ষার কারণে পাহাড় দশ সহ বেশ কিছু ছোটখাটো সেখানে ঘটনা ঘটেছে, পাহাড় দশের আশঙ্কা অনেকেই করতেন, বিশেষ করে রেড কিচেন সোসাইটি যারা তাদেরকে নিয়ে কাজ করেছে কাজ করেন, ইতিমধ্যে প্রায় 30,000-এর মতো শরণার্থীকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে কিন্তু সরিয়ে এনেছে বাংলাদেশের সরকার, তারপরও তারা বিভিন্ন কারণে বিশেষ করে বর্ষার কারণে বৃষ্টি এবং একটু বৃষ্টি হলে ওখানে কাদা জমে যায়, ময়লা পানি, পানির সাথে তাদের যে বাথরুমের পানিগুলো একাকার হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে তারা খুব কষ্টে আছে।
অনেক ধন্যবাদ, আপনি প্লিজ আমাদের সঙ্গে লাইনে থাকুন। আমরা আরেকটা কথা শুনেছি যে একজন সেখানকার নেতা, রোহিঙ্গা ক্যাম্পে একজন নেতা মারা গেছেন, নিহত হয়েছেন। এই যে সহিংসতা দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে, এ সম্পর্কে কিছু বলতে পারবেন আপনি বা পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে পারবেন?
দেখুন, এটা এত বড় প্রায় 10-11 লাখ লোক যখন একটা জায়গা থাকে তখন আইন শৃঙ্খলা বলুন আপনি সবকিছুতে একটা দৃষ্টি থাকে বা কে কোন দিকে কি হয় না হয় এটা মানে পুঙ্খানে পুঙ্খানে একদম দূর টু দূর খবর রাখা সবার জন্য একটা কষ্টকর হয়ে যায়। তো বাংলাদেশের পুলিশ প্রশাসন যেটি বলছে এটা এটা স্বাভাবিক একটি ঘটনা, তারা এটা দেখছেন মানে কিভাবে কি হলো, রোহিঙ্গা নেতা কোন হয়েছে, এখানে ছোটখাটো প্রতিদিন ঝগড়া বিভেদ বিভিন্ন কিছু হচ্ছে, তারা এটাকে মানে স্বাভাবিক একটি ঘটনা, যেটা এত বড় একটি ক্যাম্প, বৃষ্টি ক্যাম্প আছে, বৃষ্টি ক্যাম্পে প্রায় 7-8 লাখের মতো মানুষ সেখানে বসবাস করছে, তো এখন সেটি আর কি বাংলাদেশের বিশেষ করে উখিয়া থানার যারা পুলিশ আছেন তারা বলছেন তারা বিষয়টিকে দেখছেন, মানে কিভাবে কোনটি হলো এবং কার মাধ্যমে হয়েছে, এটি পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে।
আচ্ছা, অনেক ধন্যবাদ। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি উল্লেখ করলেন 71-এর সময় যখন কত মানুষ ভারতে গিয়েছিলেন শরণার্থী হিসেবে, সেই তখন থেকে ধরুন এত বছর কেটে গেছে কিন্তু একই পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিভিন্ন স্থানে এবং আমরা দেখছি যে মানে শরণার্থীর সংখ্যা কমছে না, শরণার্থীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আমরা দুদিন আগেও দেখলাম যে একটা জাহাজ ডক্টর্স উইদাউট বর্ডার্স এর বোধহয় একটা জাহাজে অনেক শরণার্থী ছিল যারা আফ্রিকা থেকেই বেশ অধিকাংশ ছিল কিন্তু বাংলাদেশি পাকিস্তানি ও সেই জাহাজে ছিলেন এবং তাদের বেশ কয়েকটি দেশ নোঙর করতে দিচ্ছিল না জাহাজটিকে, কিন্তু শেষ পর্যন্ত স্পেনের যিনি নতুন প্রধানমন্ত্রী তিনি বললেন যে না, আমাদের এটা মানবিক একটা দিক, আমাদের তাদেরকে জায়গা দিতে হবে, তাদের স্থান দিতে হবে, এবং তিনি ওই জাহাজটিকে নোংর করতে দিয়েছেন স্পেনে এবং তাদের খুব চমৎকারভাবে স্বাগত জানানো হলো, সেই স্পেনের নাগরিকরা তাদের ওয়েলকাম করলো, স্বাগত জানালো। এ সম্পর্কে একটু বলুন।
দেখুন, আফ্রিকা এবং এশিয়া থেকে দু ধরনের লোক ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। একটা হচ্ছে অর্থনৈতিক কারণে, সেটাও একটা অংশ, এটা ঠিক। সব যে সংঘাতের কারণে ওইদিকে যেতে চাচ্ছে তা না, এবং এই যে এখানে আবার কিছু লোক আছে যারা এদেরকে নিয়ে ব্যবসা করে, তাদের থেকে হাজার হাজার ডলার বিপুল সংখ্যক টাকা নিয়ে এদেরকে আমরা ইউরোপে পৌঁছে দেব, এই ধরনের কথা বলে তাদেরকে বেশিরভাগ এদেরকে লিবিয়াতে নিয়ে আসে। এবং লিবিয়া নিজেই একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানেও আইন শৃঙ্খলা এখনো সুপ্রতিষ্ঠিত না। সেখানে এই যে এদেরকে নিয়ে যারা ব্যবসা করে তারা অনেক সময় এদেরকে এমন সব ডিঙ্গি নৌকায়, দুর্বল নৌকায় দেয়, নৌকাগুলো এমনিতেই ডুবে যায়, অথবা নৌকাগুলো ভেসে থাকে, তারপর আশা করে যে উন্নত দেশগুলো সিরিয়া, ইটালির বা স্পেনের জাহাজগুলো তাদেরকে দেখবে এবং উদ্ধার করবে। উদ্ধার করার পরে ইউরোপের যে কোনো একটা দেশে একবার ভিড়তে পারলে ইউরোপিয়ান ইউনিয়নের আইন মতো তারা ইউরোপের যে কোনো দেশে যাওয়া তাদের অধিকার থাকবে, এই ধরনের একটা ব্যবস্থা আছে। তো সেই কারণে অনেক সময় ওই ইউরোপীয় দেশগুলো, ইটালি স্পেনেরা কড়াকড়ি করে, এর আগে পূর্ব ইউরোপীয় দেশগুলো তো মারাত্মকভাবে বুলগেরিয়া এবং অন্যান্য দেশ এদের ব্যাপারে অত্যন্ত কঠোর নির্মম নীতি নিয়েছিল, এদেরকে ঢুকতে দেবে না, এদেরকে নিষ্ঠুরভাবে শীতের বরফের ভিতর দিয়ে মানে হাঁটতে হয়েছে, শত শত মাইল পর্যন্ত অনেককে হাঁটতে হয়েছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এভাবে অনেক লোক মারা গেছে। তো এই নিষ্ঠুরতাগুলো সেখানে আছে, যে কোনো কারণে, অর্থনৈতিক কারণে হোক বা যুদ্ধ বিগ্রহের কারণে হোক, অশান্তির কারণে হোক, লোক যখন কারো দ্বার প্রান্তে আসে, একজন ভিখিরি যখন আমার দ্বার প্রান্তে আসে, তার সম্পর্কে যদি আমি নিষ্ঠুর আচরণ করি, আমি আর মানুষ বলে গণ্য থাকতে পারি না, যতই আমি মনে করি না কেন। যে কারণে একটা লোক ভিক্ষা করতে বাধ্য হয়েছে, সেটা আরেকজন তাকে দিয়ে ব্যবসা করাচ্ছে না সে সত্যি বাধ্য হয়ে করছে আমি জানি না, তার প্রতি মানবিক আচরণ করা কর্তব্য। তো ইউরোপীয় দেশগুলো যারা মাঝে মাঝে অমানবিক আচরণ করে সেটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সেই সঙ্গে এই যে এই ব্যবসা যারা করছে, এদেরকে নিয়ে প্রতারণা করছে, এদেরকে পাচার কাজে লিপ্ত, তাদের ব্যাপারেও বিভিন্ন দেশে কড়াকড়ি আরোপ করা উচিত, যাতে করে নিষ্ঠুর ভাবে কয়েকদিন আগে দক্ষিণ আমেরিকা থেকে কোন দিক দিয়ে সাঁতরে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বোধ হয় দুজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে আমি কোন পত্রিকায় যেন দেখলাম। তো এগুলো হচ্ছে মানে ভাগ্যান্বেষণে বিদেশ যাত্রা কিছু কিছু ঘটনা। কিন্তু ওই রোহিঙ্গাদের ব্যাপারে যে আপনি ভদ্রলোক যে বললেন, তিনি ওখান থেকে দেখে, নিজে দেখে সে চাক্ষুষ যে বর্ণনা দিলেন, বর্ষাকাল তো মাত্র শুরু হলো, কি যে ভয়ঙ্কর একটা অবস্থা হয়। এমনিতে তো পার্বত্য চট্টগ্রামের ওই সমস্ত মাটির পাহাড়, ওখানে তো পাথর নেই, সব মাটির পাহাড়, এবং এগুলো প্রায় ধসে, এবং প্রতি বছর বাংলাদেশে এমনিতেই ওই পাহাড়ি অঞ্চলে এই বন্যায় এবং বর্ষায় পাহাড় ধসে অনেক লোক মারা যায়। তো এইবারে এই যে অত্যন্ত দুর্বল স্ট্রাকচার, এগুলো পাহাড়ের জঙ্গল কেটে, সমস্ত গাছপালা কেটে উজাড় করে ফেলা হয়েছে রোহিঙ্গাদের জন্য বিপুল পরিমাণ এলাকা, ফলে সেখানে এখন বর্ষার দিনের পর দিন যখন বর্ষার বৃষ্টি পড়তে থাকবে, তাতে করে মাটি দুর্বল হবে এবং ধসে পড়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আগেভাগেই যদি নিরাপত্তামূলক তাদেরকে নিরাপদ রাখার জন্য ব্যবস্থা নেওয়া যায়, সম্ভবত সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা না হলে আবার কোন বিয়োগান্ত ঘটনা ঘটে। এই একটা, এটা তো হলো পাহাড় ধসে মৃত্যুর বা আহত হওয়ার, কিন্তু তাছাড়াও তাদের যে মানে ওই যে বললেন তাদের পানীয় জলের সাথে আবার পায়খানা ইত্যাদি সব একসাথে মিশে একাকার হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে মানে যত্নবান হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, মানে এই যে 1 মিলিয়নের বেশি, 10 লক্ষের বেশি লোককে একসঙ্গে স্থান দিতে বাধ্য হয়েছে, যতই আন্তর্জাতিক শক্তি কিছু কিছু টাকা দিক না কেন, যত টাকা তারা দেবে বলছে সবসময় টাকাটা দেয় না, প্রতিশ্রুতি দিচ্ছে তার অল্প অংশ দিচ্ছে। তো এই সব কারণে বাংলাদেশের উপরে একটা প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, এই একটা অর্থনৈতিক চাপ, আরেকটা হচ্ছে ওই এলাকার লোকজনও এই যে রোহিঙ্গারা আসার কারণে তারা অনেক সময় ক্যাম্প থেকে বেরিয়ে যে ছোটখাটো কাজ কর্ম করছে, অনেকের রুজি রোজগারে আঘাত মানে বাধা পড়ছে, তারা অসন্তুষ্ট হচ্ছে, এই একটা। আরেকটা হচ্ছে ওখান থেকে অনেক সময় আরেকটা সমস্যা, ওই ওখানের রোহিঙ্গা মেয়েদেরকে অনেকে ব্যবহার করার চেষ্টা করছে পতিতাবৃত্তিতে বা তাদের উপরে বলাৎকার করার চেষ্টা করছে, এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে। যদিও আমাদের সিকিউরিটি ফোর্স বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আর শৃঙ্খলা রক্ষার জন্য তাদের কাউন্টিং মানে সব ঠিক করার জন্য যে সব কাজ করছেন, তাদের মধ্যে রিলিফ ডিস্ট্রিবিউশনের কাজ করছেন, এগুলো অত্যন্ত প্রশংসনীয় ভাবে করছেন।
সাইদ মাহমুদুল্লাহ, আমাদের সঙ্গে আরেকজন আছেন টেলিফোনে, আছেন দিলরুবা শারমিন, তিনি একজন আইনজীবী এবং একজন মানবাধিকার কর্মী। আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? আইনগত সাশ্রয় তারা পেতে পারেন বা কি করা যায়, আপনার দিক থেকে একটু এ সম্পর্কে একটু বলুন।
হ্যাঁ, ধন্যবাদ আপা। আসলে আমরা তো দেখেছি যে জাতিসংঘ তো করেছে না, আন্তর্জাতিক অভিবাসন মানে আইন আছে, শরণার্থীদের জন্য আইন আছে, তাই না? এবং যারা আমরা যাদেরকে বলি যারা আশ্রয় নেন আর কি, বা আশ্রয় নিতে বাধ্য হন, তাদের জন্য নানাভাবে আন্তর্জাতিক আইন আছে বা বিভিন্ন দেশীয় আইনও আছে। কিন্তু আসলে কি, আমি আসলে ব্যক্তিগত ভাবে ওভাবে তেমন আইনের যেটাকে বলে যে আপনার প্রয়োগ ইমপ্লিমেন্টেশনটা আমি ওভাবে দেখি নাই। এবং প্রত্যেকটা দেশে যেমন আমাদের আমাদের ইউএনএইচসিআর তো তারা হচ্ছে নানা দেশে কাজ করে বেড়াচ্ছেন, আমাদের দেশেও কাজ করছেন। তো সেক্ষেত্রে দেখেছি যে আমাদের সবার খুব ভালো ভালো আইন আছে, আমরা কিন্তু সহানুভূতিশীল মানুষের প্রতি।
আপনি কি বলছেন যে সেগুলো কার্যকর করা যাচ্ছে না, সেটাই বলছেন?
জি, আমরা কার্যকর করা যাচ্ছে না, দুইটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যে আমি দেখেছি যে আসলে এই সংক্রান্ত আপনার নাই, ধারণাটা খুব কম, হ্যাঁ খুবই কম। এবং এই যে অভিবাসীদের নিয়ে যে একটা আইন আছে বা থাকা দরকার, প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে নাই, বেশিরভাগ দেশে নাই। দ্বিতীয়ত হচ্ছে যেসব দেশ জাতিসংঘের বিভিন্ন কমিটিতে আছে এবং তারা যে বাধ্য হয়ে কিছু কিছু আইন ঢুকিয়েছে বা করেছে, তারা যে খুবই জনসচেতনতা এর ক্ষেত্রে বৃদ্ধি করেছে বিষয়টা তা না, জনসমাজ কিন্তু বিষয়গুলো জানে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই ব্যাপারে মানে যারা আর কি বাস্তবায়ন করবে, যারা বাধ্য হচ্ছেন অভিবাসী হয়ে আসতে বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে, তারাও কিন্তু আসলে জানেন না যে তাদের আসলে এটা কিন্তু তারা কিন্তু উদ্বাস্ত না। হ্যাঁ, তাদের প্রতি কিন্তু মানে আমরা যদি গোটা বিশ্বকে একটা পরিবার ধরি, আমরা যেটা বলি না গ্লোবালাইজেশনের যুগে বিশ্বায়নের যুগে, তো পরিবার ধরি প্রত্যেকের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সুতরাং সেই সব দিক বিবেচনা করে দেখা যায় যে প্রথমত আইনের অভাব যতটুকু আছে তার চেয়ে অনেক বেশি অভাব আছে, আমরা আইনটা সম্পর্কে জানি না, তার চেয়ে অভাব আছে যেটুকু আমরা জানি সেটুকু আমরা ইমপ্লিমেন্ট করি না। আর সর্বশেষ যেটা আছে যে যাদের জন্য আইনটা করা হয়েছে তারা আসলে বিষয়টি জানেনি না যে তাদের এটা রায়, এটা তাদের অধিকার।
শরণার্থী মেয়েরা বিশেষ করে সেই যে তাদের যে সিকিউরিটিটা প্রয়োজন সেটা পাচ্ছে না, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা কি কোনো ধরনের আইনি প্রক্রিয়ার সাহায্য নিতে পারেন?
জি, ডেফিনেটলি পারেন। কারণ একে তো তারা আমরা বলবো যে তারা আমাদের অতিথি, তাদের তারা যখন ঢুকে পড়েছেন তাদেরকে সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যেভাবেই হোক, এবং তাদের উপর যে ধরনের আচরণ হয়েছে বা যেসব ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক কোন আদালতে যাবার আগেই এটা কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমাদের উচিত মানে এটা গ্রহণ করা। এটা আমাদেরই দায়িত্ব ছিল এবং আমি এখনো বিশ্বাস করি এবং আশা করি যে সরকার যদি একটু সচেতন হন, নিজের দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে বা একটু মানবিক হন, বিষয়টা আরো বাড়তে না দিয়ে সরকার নিজেই ধামা চাপা না দিয়ে বা ব্যাপারটা এড়িয়ে না গিয়ে সরকার নিজেই এটা ব্যবস্থা নেবেন, যেন তাদের যে অধিকার গুলো লঙ্ঘিত হলো বা তারা যেভাবে নিষ্ঠুর অমানবিক আচরণের শিকার হলো, জাতিসংঘ অব্দি তাদের কাছে গিয়ে বিচার সালিশ বসার আগেই রাষ্ট্রীয় ভাবে এটার ভিতরে আভ্যন্তরীণভাবে ইতিবাচক ভাবে এটা সমাধান করা।
অনেক ধন্যবাদ সৈয়দ বন্দুল্লাহ সাহেব। আমরা শুনেছি, ভাই আপনি লাইনে থাকুন, যে অনেক বাংলাদেশি, অনেক পত্রপত্রিকায় আমরা এটা দেখেছি যে অনেক বাংলাদেশিও মেক্সিকান বর্ডারে, মেক্সিকান ইউএস বর্ডারে আটকা পড়েছেন এবং ঢোকার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব নিয়ে এলএতে যে কনসাল জেনারেল আছেন তিনিও বোধহয় এ সম্পর্কে কোনো মন্তব্য করেছেন। আপনি কি কিছু এ সম্পর্কে জানেন বা কিছু বলতে পারবেন?
না, সত্যি আমি বিস্তারিত সম্পর্কে কিছু জানি না। তবে এটা ঠিক যে ইউরোপে বলেন, যুক্তরাষ্ট্রে বলেন, বিভিন্ন জায়গায় যখন এই যে মানে শরণার্থীরা আসার চেষ্টা করে তার মধ্যে বাংলাদেশি থাকেন, তো দক্ষিণ আমেরিকা দিয়ে বা ক্যারিবিয়ান অঞ্চল দিয়ে এদেশে ঢোকার, যুক্তরাষ্ট্রে বা ক্যানাডায় ঢুকতে যাওয়ার লোকের সংখ্যা খুবই নগণ্য, অল্প সংখ্যক। ইউরোপে যারা যাচ্ছেন যে সমস্ত জাহাজের লোক হচ্ছে তার মধ্যে বাংলাদেশি প্রায় থাকে, মারা যান। গত বছর বা তার আগের বছর আপনি শুনে থাকবেন গ্রিসে অনেক বাঙালি যে বাংলাদেশের থেকে গিয়ে মানবতর অবস্থায় আছেন এবং অনেকে ওখানকার কৃষি খামারে কাজ করেন, তাদেরকে বেতন দেয় না এবং এক খামার মালিক তাদেরকে তো বেতন দেয়নি, পরে নির্যাতন করেছে এবং এ নিয়ে অনেক হইচই হয়েছে, শেষ পর্যন্ত তাদেরকে সরকারিভাবে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটছে, হ্যাঁ, বাংলাদেশি আছেন। আর এই যে রোহিঙ্গাদের ক্ষেত্রে যে ঘটনাগুলোর কথা একটু আগে আলোচনা হলো, সেটা বাংলাদেশ সরকারের কোনো মানে অবহেলার কারণে হয়নি, একসঙ্গে একটা ছোট্ট জায়গায় অনেক লোক একসাথে জড়ো হয়ে গেছে। মনে করুন ঢাকা শহরে তো রোহিঙ্গা না, বাংলাদেশের সর্বত্রই বাংলাদেশিদের মানে পৃথিবীর যে কোনো দেশে, নিউ ইয়র্ক শহরে ধরা যাক প্রতি সপ্তাহে কয়েকজন খুন হচ্ছে। তো মানুষ যেখানে থাকে সেখানে অপরাধ হয়, হওয়া কি উচিত? মোটেই না। তো অপরাধ হয় এবং সেটা সব অপরাধের জন্য জাতিসংঘে যেতে হবে এমন কোনো কথা নেই এবং সেটার কোনো নিয়ম কানুন নেই, হচ্ছে সেটার ব্যাপারে তাদের রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা সরকার যথাসাধ্য বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের পক্ষে যা করা সম্ভব, সম্ভবত সরকার আমাদের মানে রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক না কেন, সরকার এই রোহিঙ্গাদের ক্ষেত্রে, শরণার্থীদের ক্ষেত্রে যে সব মানে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে তাদের নানা ধরনের সুরক্ষার ব্যবস্থা দিয়েছেন, এটা মানে বিস্ময়কর। ভারতের মতো একটা বিশাল দেশ এর থেকে দশ গুণকে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিল, তাদের পক্ষে যা সম্ভব ছিল এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষে তা সম্ভব না, কিন্তু সেই পরিস্থিতির ভিতরে বাংলাদেশ যথাসম্ভব সর্বোত্তম উপায়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে, তাদের সেটেল করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে তাদেরকে মিয়ানমারকে বাধ্য করে ওই দেশে আবার সুরক্ষা দিয়ে ফেরত পাঠানোর, যদিও সেটা সম্ভবত অত্যন্ত সংশয়পূর্ণ বলেই মনে হয়।
অনেক ধন্যবাদ দিলরুব শর্মা, আপনি তো লাইনে আছেন, হ্যাঁ, এ সম্পর্কে একটু যদি বলেন।
একটু এখানে যে একটু বলতে চাচ্ছিলাম তার সাথে যে স্যার, নিশ্চয়ই বাংলাদেশ সরকার বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডে এতগুলা মানুষকে মানে
আশ্রয় দিয়েছেন,
জায়গা দিয়েছে আমি সেটা বলবো না, জায়গা তো না দিয়ে উপায় নাই আসলে, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয় ভাবে কিন্তু আসলে দায়িত্ব থাকে, থাকে না তা না, আমি এটা বলবো না যে সরকার মেরে ফেলেছে, রাষ্ট্র মেরে ফেলেছে, কিন্তু যখন এই ধরনের একটা ঢল নামে আমরা যখন ফোরকাস্টিং করি, যখন ওয়েন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সিচুয়েশন উইল বি লাইক দিস, তখন কিন্তু আসলে স্যার আমাদের সে ধরনের একটা ব্যবস্থা রাখতে হয়। যেমন ধরুন যে 1971 সালে যখন আমরা শরণার্থী হয়ে ভারতে গেলাম, কলকাতাতে গেলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের একটা মানে একটা প্রস্তুতি শুরু হয়ে গেল যে এটা হতে পারে, এটা হতে পারে। সেই ক্ষেত্রে মানে সরকারের দায় আমি বলছি না, কিন্তু সরকারের দায়িত্বে এড়াবার কিন্তু সুযোগ নেই স্যার, আমি এটাই বলতে চাচ্ছি।
আচ্ছা, আমাদের অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন, দীপক চক্রবর্তী। দীপক চক্রবর্তী কেমন আছেন বলুন, আপনার প্রশ্নটা। হ্যালো, নমস্কার, বলুন। আচ্ছা, হ্যাঁ ভালো আছি, বলুন আপনার প্রশ্নটা।
আমি আজকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে শরণার্থী দিবস, সেজন্য আমি শরণার্থী দিবসে ও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে সকল অসহায় মানুষগুলো যে যে স্থানে যেন বসবাস করতেছেন, একটা কথায় আমাদের উল্লেখ না করলেন সেটা হচ্ছে আমাদের রোহিঙ্গা, রোহিঙ্গা নিয়ে আমাদের বিষয়ক, রোহিঙ্গা নিয়ে আমাদের মানুষের কথা, রোহিঙ্গা নিয়ে কোনো আমাদের মানুষের কষ্ট দুর্ভোগ, এই জন্য আমাদের বাংলাদেশের মানুষ অনেক বিবাদী আছেন। আমার যে প্রশ্ন হচ্ছে এই শরণার্থী দিবসে আমরা যে ওদের যে ওখানে আছেন, কিন্তু আমাদের একটা বিষয় সবসময় দুঃখ লাগে, সেটা হচ্ছে যে বর্তমান যে বর্ষাকাল, এই বর্ষাকালে একটা বিষয় লক্ষ্য করলে না করলে নয়, সে বিষয়টা হচ্ছে আপনি দেখবেন বর্ষাকালে যখন আমাদের জায়গা জায়গা দিয়ে আমরা খবরের টেলিভিশনে যখন আমরা দেখি জায়গা জায়গায় বন্যা হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই এই যে অসহায় যে মানুষগুলা, শরণার্থী মানুষগুলো, রোহিঙ্গা গুলা, এদের এত যে কষ্ট লাগে আমাদের যখন টেলিভিশন তাদেরকে আমরা খবর দেখতে পাই, এই এই মানে বর্ষাকালের আগে এনারা কি এই মিয়ানমারে কি কোনো ব্যবস্থা গ্রহণ কি করবে কি রোহিঙ্গাদের জন্য? নমস্কার।
নমস্কার। মিয়ানমার সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এই যে বিশেষ করে যে যেটা তিনি দীপক চক্রবর্তী বললেন যে এই বর্ষার মৌসুমে এত লোক? দিলরুবা শারমিন, আপনি কি জানেন সবশেষ পরিস্থিতির কথা, যে তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বর্মী সরকার, মিয়ানমার সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বা যে চুক্তিটা হচ্ছে?
না, আসলে মিয়ানমার গভর্নমেন্ট যেটা শুরুর দিকে করেছিলেন এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে তারা টুইস্ট করেছেন না অনেকটা, যে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, এবং এটা আসলে মানে আমরা একদম সরাসরি সরকারে জড়িত না থেকেও আমরা একদম থার্ড পার্টি যদি বলি, সেটা আমরা অনুমান করেছিলাম যে আসলে সাময়িকভাবে মিয়ানমার গভর্নমেন্ট মানে ক্যামাফ্রেজ দেওয়ার জন্য ব্যাপারগুলো করছে, কিন্তু আসলে আমাদের দিক থেকে আমি বলবো যে ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি আমাদের প্রেশার গ্রুপ সৃষ্টি করা বা আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করা বা আমাদের এ ব্যাপারে একটা মানে ইতিবাচক মনোভাব নিয়ে জাতিগতভাবে এগিয়ে যে একটা প্রস্তাব রাখা বা ইন্টারন্যাশনাল ফোরামে এটা যে একটা টেবিল টকে মানে একটা খুব একটা পর্যায়ে পৌঁছানো, ওই রকম একটা প্রেশার গ্রুপ আসলে আমরা নিজেরা সৃষ্টি করতে পারি, নানা কারণ আছে। কারণ একটা সরকারের শুধু সমালোচনা আমরা করতে পারি, বাট অ্যাজ এ নাগরিক সিটিজেন ডেফিনেটলি মানে আই হ্যাভ অলসো সাম মানে কি বলে রেসপন্সিবিলিটি।
তো
আমি সেটা করতে পেরেছি কিনা সেটা একটা ব্যাপার। সেক্ষেত্রে আমি দেখেছি যে বর্মীরা আসলে সাধারণত যা করে সেটাই করেছে তারা। আমরা নানা প্রতিবেদন পড়েছি, স্পেশালি আমি যদি বলতে চাই যে আমি আমাদের দেশেই বাঙালি বাঙালি অথচ উনি একজন খুবই একজন স্কলার, ইন্টারন্যাশনাল স্কলার, হ্যাঁ, তো ওনার কিছু লেখা এবং উনি অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন একের পর এক যে এটা হতে পারে, এটা হতে পারে, বাংলাদেশের কৌশল এটা হতে পারে, বাংলাদেশ মিয়ানমার এটা করতে পারে, এভাবে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকা গুলোতে আমরা রেগুলার নিউজ দেখেছি। যেটা আফসোস সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু মেধারও অভাব নাই বা এই ধরনের লবিং করা বা সলিউশনে আসার জন্যে অথবা মিয়ানমার গভর্নমেন্টের উপর একটা চাপ সৃষ্টি করার জন্যে আমরা পজিটিভলি আমাদের মেধাগুলোকে কাজে লাগাতে পারতাম যা ন্যাশনালি আছে এবং ইন্টারন্যাশনালি। কিন্তু
আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আসলে মাত্র এক মিনিট বাকি আছে, আমি একটু ফিরে যেতে চাই সৈয়দ মাহমুদউল্লাহর কাছে। আমরা গতকালই শুনলাম যে ইউএনএইচসিআর থেকে যুক্তরাষ্ট্র আর থাকবে না, ইউএনএইচসিআর এ এই সময় যখন মানবাধিকারের প্রশ্ন আসছে, বিশেষ করে শরণার্থীদের জন্য, বিশেষ করে আজকের এই দিনটিতে, আপনি এ ব্যাপারে খুব খুব সংক্ষিপ্তভাবে একটু কিছু বলবেন সৈয়দ মাহমুদউল্লাহ?
ওই তো আমরা সরাসরি বিস্তারিত তো আলোচনা করলাম, এখন এই নিয়ে বিশ্বব্যাপী আরো আলোড়ন হওয়া উচিত, মানবতার বোধ জাগ্রত হওয়া উচিত। আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন, রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন, এবং বাংলাদেশ জাতিসংঘে বিপুলভাবে এ নিয়ে চেষ্টা করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সাথে কথা বলেছেন। তো বিশ্বব্যাপী রোহিঙ্গাদের ব্যাপারে সহানুভূতি আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মিয়ানমার তাদেরকে ফেরত নেওয়ার কোনো মানে লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও তারা ধানাই পানাই করছে যে আমরা নেব তাদেরকে এই আর কি। তো রোহিঙ্গাদের বিষয়টি অনিশ্চিত, কিন্তু বিশ্বব্যাপী শরণার্থীদের ব্যাপারে মানবিক আচরণের জন্য বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করা উচিত, এবং সে ব্যাপারে সরকার থেকে শুরু করে
অনেক ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই আর সময় নেই, সৈয়দ মাহমুদউল্লাহ, দিলরুবা শারমিন এবং আজম, আপনি ইয়ের থেকে, রোহিঙ্গা ক্যাম্প থেকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, শুভরাত্রি।
আপনার বিষয়টা খুব জরুরি ছিল, এবং আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য,
অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, বাজনা বদলেই বুঝতে পাচ্ছেন এখন সময় সংক্ষিপ্ত সংবাদ শোনার, এবং সরকার কবিরউদ্দিন উপস্থিত হয়েছেন স্টুডিওতে। আসুন শোনা যাক সংক্ষিপ্ত সংবাদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার রিপাবলিকান দলের সংসদ বিধায়কদের একটি গ্রুপকে জানান যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিবেচনাধীন রয়েছে অভিবাসন বিষয়ক এমনি গোটা দুই আইন প্রস্তাবের প্রতি সমর্থন রয়েছে তার। মা বাবার এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক অভিভাবকের সান্নিধ্য থেকে মেক্সিকো সীমান্তবর্তী দক্ষিণী বর্ডার এলাকায় বিচ্ছিন্ন করা শিশুদের ব্যাপার নিয়ে চলমান বিরূপ সমালোচনার মাঝখানেই ওই গ্রুপের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়। ওই সংসদ বিধায়কদের কাছে দেওয়া বক্তব্যে প্রতিনিধি পরিষদের বিবেচনাধীন দুটি প্রস্তাবই ট্রাম্প সমর্থন করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব রাজ শাহ, যাতে দেওয়াল নির্মাণ, আইনি খামতি ঘাটতি নিরসন, ভিসা লটারি বাতিলকরণ, শৃঙ্খলবদ্ধ অভিবাসন খর্ব করা এবং সীমান্ত সংকট ও পারিবারিক পৃথকীকরণ বিষয়গুলোর নিষ্পত্তির বিধানের কথা বলা রয়েছে। যুক্তরাষ্ট্র এখন সরকারিভাবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে নিজেকে প্রত্যাহার করে নেবার কথা ঘোষণা করল, বলল যে ওই সংস্থার এখন আর ওই নামেরও কোনো যৌক্তিকতা নেই। এই গেল সোমবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আয়োজিত যৌথ সাংবাদিক অবহিতকরণ সমাবেশের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি বলেন, দীর্ঘদিন যাবৎ এই মানবাধিকার কাউন্সিল মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষক হয়ে থেকেছে, রাজনৈতিক বৈষম্যের আস্তাকুর হয়ে রয়েছে। উত্তর কোরীয় নেতা কিম জং উন এখন চীনে তাঁর দুদিনের সফর শেষে বেজিং থেকে পিয়ংইয়াংয়ের পথে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসি। এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ম্যারাডোনা থেকে মেসি, তামাম দুনিয়া পাগল এই দুই ফুটবল তারকাকে নিয়ে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। গ্রামে গঞ্জে শহরে বন্দরে মেসিকে নিয়ে রীতিমতো পাগলামি চলছে। মেসি নিজের ফেসবুক পেজে বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। এক মিনিট পাঁচ সেকেন্ডের এই ভিডিওতে বাংলাদেশের গ্রামে গ্রামে মেসির ছবি নিয়ে মিছিল করছেন অগণিত ভক্ত। মঙ্গলবার এই ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে 16 লাখ মানুষ তা দেখেছেন। ওদিকে বাংলাদেশে ফুটবল উন্মাদনা দেখতে ব্রাজিলের 3 সাংবাদিক এখন ঢাকায় রয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, কিন্তু এত সমর্থন পৃথিবীর আর কোথাও দেখেননি। সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, বিশ্বকাপের পরপরই তার দেশের কিংবদন্তি ফুটবলার জিকো বাংলাদেশ সফর করবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তাহেরা,
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন প্যাট্রিক ডায়া। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.